বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বুধবার 30 জুন 16 আষাঢ় এবং ফার্সি 9 তীর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমিরাতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধন এবং আকাশপথ ব্যবহারে সৌদি আরবের অনুমতি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। এই সফরকালে তিনি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন।
এছাড়া বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থ বছরের বাজেট পাশ এবং এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি, চাইলেন সবার সহযোগিতা। ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠনের নেতার মধ্যে বৈঠক, লেবাননের পর ইরান ও তুরস্ক সফর করবেন হানিয়া। আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ, করোনাক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন ইমরান খান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠকের পর তিনি আজ সাংবাদিকদের বলেন, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে, ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা ও সহমর্মিতার যুগ শুরু হয়েছে। ছয় প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকেই সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেছেন, প্রত্যেকেই দেশ, ইসলামী বিপ্লব, বিদ্যমান সমস্যাবলী এবং সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় নিয়ে ভাবেন। সবাইকে সঙ্গে নিয়ে দেশের বিদ্যমান সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেন ইব্রাহিম রাইসি। নির্বাচনের পর সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান তার ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হন মোট 7 প্রার্থী। এর মধ্যে 3 জন ভোট গ্রহণের আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় 4 প্রার্থীর মধ্যে। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তেহরানের উপর যেসব অন্যায় ও বর্বরোচিত নিষেধাজ্ঞা দিয়েছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের সমতুল্য বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। প্রেসিডেন্ট রুহানি আজ মন্ত্রিসভার বৈঠকে বলেন, গত 3 বছর ধরে ইরানি জনগণ আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করে এসেছে। তিনি আরও বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন তা যুদ্ধের চেয়েও বড়, এমনকি তা সরাসরি ইরানের সাধারণ জনগণ এবং রোগীদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। কাস্পিয়ান সাগরে নৌযান শনাক্তের অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন। ইরানের নৌবাহিনী আজ কাস্পিয়ান সাগরে মহড়া চালিয়েছে। এরই অংশ হিসেবে এসব ড্রোন প্রতিপক্ষের নৌযান শনাক্তকরণ অভিযান চালিয়েছে। চলমান মহড়ার নাম দেওয়া হয়েছে কাস্পিয়ান সাগরের টেকসই নিরাপত্তা 2021। ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন বিভিন্ন নৌযানের অবস্থান শনাক্ত করে সঙ্গে সঙ্গে সেগুলোর ছবি ও অবস্থান স্থলের সুনির্দিষ্ট তথ্য কন্ট্রোল রুমে পাঠিয়েছে, যা ছিল অত্যন্ত সন্তোষজনক। এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন ছাড়াও বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে। কাস্পিয়ান সাগরের 7,700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মহড়া চলে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মহড়া আজই শেষ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আজ ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে বৈঠক করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা যুদ্ধ এবং সোর্ড অব কুদস অভিযান থেকে যা কিছু অর্জিত হয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। একই সঙ্গে তারা মসজিদুল আকসা এবং প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। হানিয়া ও আন নাখালা বলেছেন, ফিলিস্তিনিদেরকে ঐক্যের নীতিতে অটল থেকে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর আগে গতকাল লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া লেবানন সফর শেষে ইরান ও তুরস্ক সফর করবেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কয়েক সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেয়েছে ইহুদিবাদ ইসরায়েল। নয়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এই দূতাবাস উদ্বোধন করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে 2020 সালে ইহুদিবাদ ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে দুবাই শহরে কনসুলেট স্থাপন করে তেল আবিব। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7 জুলাই পর্যন্ত বাংলাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ, টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-এর উপরে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে এবার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ সকাল 8টায় সমাপ্ত গত 24 ঘন্টায় দেশে 8,822 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্তের মাধ্যমে এই নতুন রেকর্ড সৃষ্টি হলো। এ সময় শনাক্তের হার পাওয়া গেছে 25.13%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,503 জনে। দেশে টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-এর ওপরে থাকছে। এই অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামীকাল বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় সরকারের উচ্চ পর্যায়ের সভায় এ প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে সংবাদ মাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে। এ সময় কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং এটিএম বুথ সার্বক্ষণিক চালু থাকবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের উপরে আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন DGCA আগামী 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে DGCA আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল। তবে উপযুক্ত কর্তৃপক্ষ কেবলমাত্র নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে অনুমতি দিতে পারে। আজ বুধবার DGCA জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কোনো প্রভাব কার্গো বিমানের উপরে পড়বে না। একই সঙ্গে এই নিষেধাজ্ঞায় সেসব ফ্লাইটকেও ছাড় দেওয়া হয়েছে যা DGCA কর্তৃক বিশেষভাবে অনুমোদিত হয়েছে। করোনা মহামারীর প্রকোপের মধ্যে 2020 সালের 23 মার্চ ভারতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। তবে 2020 সালের মে থেকে বন্দে ভারত অভিযান এবং 2020 সালের জুলাই থেকে কিছু নির্বাচিত দেশের মধ্যে দ্বিপক্ষীয় এয়ার বাবেল ব্যবস্থাপনার আওতায় আন্তর্জাতিক বিমান চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, ভুটান, ফ্রান্স সহ 27টি দেশের সঙ্গে এয়ার বাবেল চুক্তি করেছে ভারত। ওই চুক্তি অনুসারে বিশেষ আন্তর্জাতিক বিমানগুলো তাদের অঞ্চলের মধ্যে বিমান সংস্থা দ্বারা পরিচালিত হতে পারে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা CGTN-কে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের 70 বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে, কোনো চাপের মুখে বিশেষ এ সম্পর্কে পরিবর্তন আসবে না। ইমরান খান বলেন, আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক, আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব, সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের উপর যতই চাপ আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘটবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে সংঘাতের সময়ও চীন পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় পাকিস্তানের পাশে ছিল বলে মন্তব্য করেন ইমরান খান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হয়েছে বলে মন্তব্য করেছেন একজন গবেষক, তিউনিশিয়ার স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক আহমদ আল বারকাবি। মন্তব্য করে বলেছেন, ম্যাক্রন ইসলাম বিদ্বেষী অবস্থান গ্রহণ করে ফ্রান্সের উগ্র ডানপন্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক পরিষদের নির্বাচনে তার দল বড় ধরনের ভরাডুবির সম্মুখীন হয়েছে। এর আগে ম্যাক্রন কথিত মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় দেশের পত্রিকায় ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের পক্ষ নিয়েছিলেন, এমনকি এ ধরনের অবমাননাকর চিত্র প্রকাশের বিরুদ্ধাচরণকারীদের উগ্রবাদী আখ্যা দিয়ে তাদেরকে দমন করারও হুমকি দিয়েছিলেন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক। গুতেরেস তার চিঠিতে বলেছেন, আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে এবং একই সঙ্গে ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানো বলেছেন, কৃষ্ণসাগরে যে কোনো উস্কানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেড লাইন অতিক্রমের সামিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনসুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। এই সফরকালে তিনি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইয়ে কনসুলেট ভবন উদ্বোধন করেছেন। পর্যবেক্ষকরা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালের মার্চে আমিরাত ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে চুক্তি সইয়ের পর ইসরায়েলের কর্মকর্তার এটাই প্রথম আনুষ্ঠানিক আমিরাত সফর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ইয়ের লাপিদকে বহনকারী বিমানটি সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে গেছে। এ থেকে বোঝা যায়, দখলদার ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে, কেননা সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে খুবই আগ্রহী, আর এক্ষেত্রে নিজের পথ পরিষ্কার করার জন্য অন্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে, যাতে ভবিষ্যতে তেল আবিবের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে আর কোনো বাধা না থাকে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি কিনা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন, তিনি গত মার্চে আমিরাত সফরে আসতে চেয়েছিলেন, কিন্তু জর্দান সরকার নেতানিয়াহুকে বহনকারী বিমান তাদের আকাশের উপর দিয়ে চলাচলের অনুমতি না দেওয়ায় আমিরাত সফরের পরিকল্পনা বাতিল করেছিলেন নেতানিয়াহু। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্ট রবিন রিউলিনের সাক্ষাতের মাত্র একদিন পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস উদ্বোধনের জন্য আমিরাত সফরে গেলেন, যা খুবই তাৎপর্যপূর্ণ। চতুর্থ বিষয়টি হচ্ছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আমিরাত সফরে গেলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্ট 2 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি একদিকে মার্কিন সমর্থন আদায়, অন্যদিকে ইসরায়েলের ভঙ্গুর ও দুর্বল মন্ত্রিসভার প্রতি আরব দেশগুলোর সমর্থন লাভের চেষ্টা করছেন। পর্যবেক্ষকরা বলছেন, বাহরাইন ও আমিরাতের মতো দেশগুলো যারা কিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও মিশর ও জর্দানের সঙ্গে ইসরায়েলের অতীত সম্পর্কের অভিজ্ঞতার আলোকে বলা যায়, এভাবে তারা কেউই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থবছরের বাজেট পাশ হয়েছে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, এটা জাতির সাথে প্রতারণা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখে নতুন অর্থবছরের বাজেট পাশ হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অত্যন্ত চাতুর্যের সাথে পাশ করা হয়েছে 2021 সালের অর্থবিল। এর মাধ্যমে অপ্রদর্শিত আয় বা অজ্ঞাত উৎস থেকে প্রাপ্ত কালো টাকা নগদ হিসাবে ব্যাংকে গচ্ছিত রাখা, সঞ্চয়পত্র, শেয়ার বাজার, ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগ করার সুযোগ আরও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। কালো টাকার মালিকদের এই সুবিধা দিতে গিয়ে আয়কর অধ্যাদেশে একাধিক ধারাও সংযুক্ত করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে 10% কর দিয়ে 2024 সাল পর্যন্ত কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটিও অব্যাহত রাখা হয়েছে। এভাবে কালো টাকা সাদা করা হলে জাতীয় রাজস্ব বোর্ড NBR ছাড়া অন্য কোনো সংস্থা প্রশ্ন করবে না। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অর্থনীতির ছাত্র কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেছেন,
সরকারের অর্থমন্ত্রীর এই তৎপরতাটা একদিকে প্রতারণা, একদিকে চাতুরি, একদিকে মানুষের সাথে বিশ্বাসভঙ্গ, এবং যারা সৎ পথের থেকে যারা ব্যবসা করার চেষ্টা করছেন উদ্যোক্তা শ্রেণী তাদের ব্যাপারে বরঞ্চ বলতে পারেন যে এক ধরনের তাদের উপরে নতুন করে অত্যাচার। এবং এটা যদি চলতে থাকে অভ্যন্তরীণ খাত থেকে আপনি যে রাজস্ব সংগ্রহ করার যে উদ্যোগ, আরো লক্ষ লক্ষ মানুষকে যে আপনি করের আওতায় যে আনবার উদ্যোগ, সেটা কিন্তু সম্ভব হবে না। ফলে সরকার প্রকারান্তরে দুর্নীতি, অব্যবস্থাপনা, চুরি এবং পাচারকেই তারা যে উৎসাহিত করছে এবারকার এই কালো টাকা সদা করার প্রস্তাব সহ বাজেটে নানা খাতে তাদের যে প্রস্তাবনার মধ্য দিয়ে, সেটা অত্যন্ত স্পষ্ট করে সেটা বেরিয়ে এসছে।
শেষ মুহূর্তে অর্থ বিলে কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি গণমাধ্যমকে বলেছেন, ঢালাও ভাবে কালো টাকা সাদা করার সুযোগটি কেন বাজেট ঘোষণার সময় অর্থবিলে ঢোকানো হলো না? অর্থবিলে থাকলে এ নিয়ে সংসদে আলোচনা করা যেত, কিন্তু এ নিয়ে সংসদে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। এটি ইঙ্গিত দেয় বিশেষ মহলের কার্যসিদ্ধির জন্য অগণতান্ত্রিক উপায়ে এটি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের 20/2 ধারায় উল্লেখ আছে, রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না। সংবিধানে বর্ণিত অনুপার্জিত আয় মানেই কালো টাকা, যেখানে শুধু 10% কর দিয়ে সাদা করার ব্যবস্থা চালু রেখে সরকারের নীতি প্রণেতারা সংবিধান লঙ্ঘনের গুরুতর অন্যায় করে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার। 6 সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি। ফিলিস্তিনের 2 প্রধান প্রতিরোধ সংগঠনের নেতার মধ্যে বৈঠক। লেবাননের পর ইরান সফর করবেন হানিয়া। আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। করোনায় আক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বেড়েছে। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে আজকের রাতের অধিবেশন থেকে বিদায় চাইছি। খোদা হাফেজ।